হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডোমেস্টিক ক্রিকেট নিয়ে এ স্লাইস অফ ক্রিকেট পডকাস্টের নিয়মিত সিরিজ ডোমেস্টিক এরিনাতে আপনাদের স্বাগত। আজকে আমরা বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ বিপিএল নিয়ে কথা বলবো। হোস্ট হিসাবে আছি আমি তানদিময়ন
এবং আমি আব্দুল আহাদ।
এ স্লাইস অফ ক্রিকেট বাংলায় ক্রিকেট পডকাস্ট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ বিপিএল এর 2021-22 সিজনের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে 15 এপ্রিল। টোটাল 11টি দল এবার অংশগ্রহণ করেছিল বিপিএল এ, এবং এর মধ্যে গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ 6টি দল সুপার লীগ ফেজের জন্য কোয়ালিফাই করেছে, এবং পয়েন্ট টেবিলের তলানিতে থাকা 3টি দল অর্থাৎ 9ম, 10ম এবং 11তম দল, এই 3টি দল রেলিগেশন লীগের প্লে অফ খেলবে। তো প্রথমে যদি পয়েন্ট টেবিলটি সংক্ষেপে বলি, পয়েন্ট টেবিলের শুরুতে আছে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব, যারা নিজেদের খেলা 10টি ম্যাচের 9টিতেই জয়লাভ করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আবাহনী লিমিটেড এবং লিজেন্ড অফ রূপগঞ্জ। দুই দলই 10টি ম্যাচের মধ্যে 7টি ম্যাচে জয়লাভ করেছে। সুপার লীগ খেলা অপর 3টি দল হচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং গাজীপুর ক্রিকেটার্স। রেলিগেশন জোনে থাকা 3টি দল হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর, তারা 7ম ও 8ম স্থানে রয়েছে। তারা রেলিগেশন লীগ এড়াতে পারলেও সুপার লীগের জন্য জায়গা করে নিতে পারেন। তো প্রথমে যদি 8 এপ্রিল রাউন্ড 9 ম্যাচগুলোর দিকে দেখি, উইদিন আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আবাহনী লিমিটেডকে 5 উইকেটে পরাজিত করে। আবাহনীর দেওয়া 178 রানের টার্গেট শেখ জামাল 49তম ওভারে এসে টপকে দেয়। এছাড়া উইদিন অপর একটি ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র 4 রানে জয়লাভ করে। এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, যেখানে গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 256 রান তুলতে সক্ষম হয়। মেহেদি মারুফ 140 বলে 118 রানের একটি ইনিংস খেলেন। জবাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একেবারে তীরে এসেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি। আনামুল হক বিজয় 100 বল খেলে 85 রান করেন। 9 এপ্রিল মোহামেডান ও রূপগঞ্জ ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে রূপগঞ্জ 7 উইকেটে জয়লাভ করে। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাবের ম্যাচে সিটি ক্লাব 3 উইকেটে জয়লাভ করে। উইদিন অপর ম্যাচে লিজেন্ড অফ রূপগঞ্জ শাইনপুকুরকে 9 রানে পরাজিত করে।
রাউন্ড 10 এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং এটি একটি চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়, যেখানে আবাহনী সর্বপ্রথমে ব্যাটিং করে বিকেএসপিতে 311 রানের একটি সংগ্রহ করে, এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স 310 রান করতে সমর্থ হয়, যে কারণে মাত্র 1 রানের ব্যবধানে আবাহনী লিমিটেড এই ম্যাচটি জয়লাভ করতে সমর্থ হয়।
এই ম্যাচটি গ্রুপ পর্বের সবচেয়ে জমজমাট ম্যাচ ছিল।
এর পরবর্তী ম্যাচে মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার ক্লাবের মুখোমুখি হয়। এই গেমটিও খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, যেখানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথমে ব্যাট করে 202 রান করতে সমর্থ হয়, এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব তারা 198 রান 8 উইকেটে তুলে 50 ওভারে ম্যাচটি তারা 4 উইকেটে হেরে যায়। পরবর্তী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা সিটি ক্লাবের মুখোমুখি হয়, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটি 5 রানের ব্যবধানে সিটি ক্লাবের সাথে জয়ী হয়, যেখানে প্রথমে ব্যাট করে মোহামেডান 228 রান করে এবং সিটি ক্লাব 223 রান করতে সমর্থ হয় সব উইকেটের বিনিময়ে। এরপরে 12 এপ্রিল লেজেন্ড অফ রূপগঞ্জ মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন এন্ড লেজেন্ড অফ রূপগঞ্জ। ছোট্ট 168 রানের পুঁজি পেলেও ব্রাদার্স ইউনিয়ন কিন্তু মাত্র 85 রানেই গুটিয়ে যায়, যেক্ষেত্রে লেজেন্ড অফ রূপগঞ্জ 83 রানের একটি বড় জয় পায়। খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং শাহিনপুকুর ক্রিকেট ক্লাব এর পরবর্তী ম্যাচে মুখোমুখি হয়, যেখানে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি 217 রান করে এবং শাহিনপুকুর সেই 217 রানের যে লক্ষ্য সেটি মাত্র 31 ওভারই হচ্ছে টপকে যায় 6 উইকেটে বিনিময়ে, এবং শাহিনপুকুর 4 উইকেটে ব্যবধানে এই ম্যাচটি জিতে নেয়। যদিও এই ম্যাচটি 33 ওভারে নেমে এসেছিল বৃষ্টির কারণে। রাউন্ড 11-এ আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়, যেখানে আবাহনী প্রথমে ব্যাটিং করে 271 রান করতে সমর্থ হয় এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব 243 রানে অল আউট হয়ে যায় এবং আবাহনী লিমিটেড এই ম্যাচটি জেতে 28 রানে। গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মধ্যকার পরবর্তী ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স 205 রান করে 7 উইকেটে বিনিময়ে, এবং রূপগঞ্জ টাইগার্স তারা 206 রানের যে লক্ষ্য সেটি 47 ওভার 4 বলেই পৌঁছে যেতে সক্ষম হয় এবং 4 উইকেটের ব্যবধানে তারা এই ম্যাচটি জিতে নেয়। পরবর্তী ম্যাচে 15 এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব সিটি ক্লাবের মুখোমুখি হয়, এদিনও শেখ জামাল ধানমন্ডি ক্লাব 197 রানের অল্প পুঁজি পায় বলা চলে, এবং সিটি ক্লাব তারা কিন্তু মাত্র 144 রানেই হচ্ছে গিয়ে গুটিয়ে যায়, যেক্ষেত্রে শেখ জামাল ধানমন্ডি ক্লাব 53 রানে এই ম্যাচটি জিতে নিতে সক্ষম হয়। পরবর্তী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ড অফ রূপগঞ্জ মুখোমুখি হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এই ম্যাচে শ্রীলঙ্কান রিক্রুট কুশল মেন্ডিসকে উড়িয়ে এনেছিল শেষ 2 ম্যাচ খেলার জন্য। কুশল মেন্ডিস এসেই একটি সেঞ্চুরি হাঁকান, যে কারণে হচ্ছে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব 307 রানের একটি পুঁজি পায়, কিন্তু লেজেন্ড অফ রূপগঞ্জ তারা 227 রানেই কিন্তু অল আউট হয়ে যায় 49তম ওভারে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটি জিতে নেয় 80 রানে। ব্রাদার্স ইউনিয়ন এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মধ্যকার পরবর্তী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন 306 রানের একটি বড় লক্ষ্য পায়, কিন্তু খেলাঘর ফাইট দিতে সক্ষম হলেও তারা কিন্তু 293 রানেই অল আউট হয়ে যায় এবং ব্রাদার্স ইউনিয়ন 13 রানের ব্যবধানে হচ্ছে গিয়ে এই ম্যাচটি জিতে নেয়।
ডিপিএল এর গ্রুপ স্টেজে সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিলেন নাঈম ইসলাম এবং এনামুল হক বিজয়, তারা দুইজনই কিন্তু গ্রুপ স্টেজে রীতিমতো পাল্লা দিয়ে রান করেছেন। নাঈম ইসলাম 10 ইনিংসে টোটাল 749 রান করেন, এভারেজ ছিল তার 83.22, যেখানে 2টি সেঞ্চুরি এবং 5টি অর্ধশতক আছে। এনামুল হক বিজয়েরও 10 ইনিংসে 2টি সেঞ্চুরি ও 5টি অর্ধশতক রয়েছে, তার মোট সংগ্রহ ছিল 728 রান, এভারেজ ছিল 72.8। তারা দুইজন হচ্ছেন ডিপিএল এর ইতিহাসে প্রথম ফেজে 700 রান ক্রস করা একমাত্র 2 ব্যাটসম্যান, এবং আমরা যদি টপ স্কোরারে লিস্টের তৃতীয় নামটি দেখি সেটি হচ্ছে জাকির হাসান, যার টোটাল সংগ্রহ ছিল 478 রান। এখানেই কিন্তু বোঝা যায় যে নাঈম ইসলাম এবং এনামুল হক বিজয় কি দুর্দান্ত ফর্মে ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়ে প্রথম ফেজে, যেখানে তাদের দুইজনের সংগ্রহই 700 উপরে, সেখানে তৃতীয় সর্বোচ্চ স্কোরারের সংগ্রহ 500 ছুঁতে পারেন। এছাড়া অমিত হাসান 20 বছর বয়সী ব্যাটসম্যান, তিনি 5ম সর্বোচ্চ রান স্কোরার ছিলেন, টোটাল তার রান ছিল 465 এবং এভারেজ ছিল 58.12, তিনি 1টি সেঞ্চুরির পাশাপাশি 3টি হাফ সেঞ্চুরি করেন। যদিও তার দল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি তারা কিন্তু গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়েছে, তবে অমিত হাসান কিন্তু নিজ ব্যাটিং দিয়ে ভালোই আলো কেড়েছেন। এছাড়া রূপগঞ্জের ভারতীয় রিক্রুটার চিরাগ জানি, তিনিও পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ পারফরমেন্স করেছেন রূপগঞ্জের হয়ে, তিনি সর্বমোট 435 রান করেন 48.33 গড়ে। আরেকজন বিদেশি সিকান্দার রাজা, তার মোট রান ছিল 425 রান।
ব্যাটিং এর মতো বোলিং এও ভারতীয় রিক্রুট পারভেজ রাসুল, তিনি হায়েস্ট উইকেট টেকার ছিলেন প্রথম ফেজে, তিনি মাত্র 13.25 গড়ে 20 উইকেট নিতে সক্ষম হন। এবং চিরাগ জানি, যিনি অলরেডি ব্যাটিং এ হচ্ছে গিয়ে 435 রানের মতো সংগ্রহ করেন, তিনিও কিন্তু হচ্ছে গিয়ে 18টি উইকেট হচ্ছে গিয়ে নিয়েছিলেন। এছাড়া বাংলাদেশি বোলারদের মধ্যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী রাকিবুল হাসান, যিনি প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন এবার, তিনি কিন্তু 22.36 গড়ে 19 উইকেট নিতে সক্ষম হন। যেখানে বাংলাদেশি ফাস্ট বোলারদের মধ্যে মাসুম খান এবং কাজী অনিক, তারা কিন্তু 17টি উইকেট করে হচ্ছে গিয়ে নিয়েছেন।
আহাদ, এই বিপিএল মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে পারফরমেন্স, আমরা জানি তারা একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং তারা কিন্তু বিপিএল এর শেষ কয়েক আসরেও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি, তাদের ক্লাবের যে ঐতিহ্য বা নামের প্রতি তারা কিন্তু সুবিচার করতে পারেননি। এবারে সিজনে আমরা যদি দেখি, তারা কিন্তু প্রথম ম্যাচটি হেরে গেলেও এরপর টানা 3টি ম্যাচে জয় পেয়েছিল, তারপর কিন্তু আবারও তারা ট্র্যাক থেকে সরে যায়, টানা 4টি ম্যাচে তারা পরাজিত হয়। যদিও তাদের শেষ 2টি ম্যাচ তারা জিতে নেয়, তবে সুপার লিগে কিন্তু তারা জায়গা করে নিতে পারেনি। মোহামেডানের কোন জায়গাটায় সমস্যা ছিল বা কি কারণে তাদের টপ 6-এ থাকতে না পারার কারণ কি ছিল বলো তুমি মনে করো?
মোহামেডান কিন্তু এবার বেশ 8-7 বেঁধেই নেমেছিল যে তারা একটা চ্যাম্পিয়ন টিম বানানোর লক্ষ্যেই কিন্তু হচ্ছে গিয়ে এবার বাংলাদেশের স্টার পারফর্মার যাদেরকে আমরা ধরি, সাকিব, মুশফিক, মিরাজ, এদেরকে নিয়েই কিন্তু হচ্ছে, মাহমুদুল্লাহ, এদেরকে নিয়েই কিন্তু হচ্ছে গিয়ে এবারে টিমটা তারা করেছিল। প্রায় 10 কোটি টাকার মতো হচ্ছে গিয়ে তারা এবার কিন্তু ব্যয় করে, এবং সাথে কিন্তু পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয় প্রফেসর খ্যাত মোহাম্মদ হাফিজকে। তার মানে সর্বপ্রথমেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিন্তু কোনো ঘাটতি ছিল না, অর্থাৎ মোহামেডান যে টিমটা সেটা যেটা তৈরি করেছিল সেটি কিন্তু একটি বেস্ট ব্যালেন্স এবং হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। কিন্তু আমি জানি না যে মোহামেডান কর্তৃপক্ষ একটা জিনিস মাথায় রেখেছিল কিনা, যে যে সময়টাতে এই ডিপিএল অনুষ্ঠিত হবে সেই সময় কিন্তু বাংলাদেশ দলের সাউথ আফ্রিকা সিরিজ রয়েছে, এবং তারা যেসব প্লেয়ারকে টিমে নিয়েছে, সাকিব, মুশফিক, মিরাজ এবং মাহমুদুল্লাহ, যদিও মাহমুদুল্লাহ কেবলমাত্র ওডিআই সিরিজ খেলেই হচ্ছে গিয়ে দেশে ব্যাক করেন, কিন্তু সাকিব, মুশফিক, মিরাজ তাদের কিন্তু হচ্ছে গিয়ে টেস্ট সিরিজও খেলার কথা, যদিও শেষ পর্যন্ত সাকিব টেস্ট সিরিজটি খেলেননি। কিন্তু তারপরেও তারা কি এই ব্যাপারটুকু মাথায় রেখেছিলেন কিনা যে হচ্ছে গিয়ে এই যে পারফর্মার গুলোকে আমরা নিচ্ছি, তারা তাদের তাদের কিন্তু হচ্ছে গিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমের সাথে কমিটমেন্ট আছে, তাদের এনাফ ব্যাকআপ প্ল্যান ছিল কিনা সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। যদিও হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে হচ্ছে গিয়ে এই পারফর্মার গুলো বাংলাদেশ টিমের নিয়মিত মুখগুলো ছাড়াও বেশ কিছু পারফর্মার তাদের ছিল যারা ডোমেস্টিকে খুবই ভালো পারফর্ম করে, যেমন শুভাগত হোম, তিনি মোহামেডানের ক্যাপ্টেন ছিলেন, পারভেজ ইমন, অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ জয়ী টিমের প্লেয়ার, নাজমুল ইসলাম অপু, হাসান মাহমুদ, রনি তালুকদার, কিংবা হচ্ছে গিয়ে সৌম্য সরকারের মতো প্লেয়ারও কিন্তু হচ্ছে কি মোহামেডানের টিমে ছিল। তার মানে সর্বদিক থেকে বিবেচনা করলে টিম কিন্তু কোনো দিক থেকেই খারাপ বলা যাবে না, কিন্তু যেটা হয়েছে যে যাদের থেকে হচ্ছে গিয়ে এনাফ পারফরমেন্স এক্সপেক্ট করা হয়েছিল তারা কিন্তু হচ্ছে কি সেই পারফরমেন্সটুকু দিতে পারেননি। যেমন আমি যদি সৌম্য সরকারের কথা বলি, সৌম্য সরকার 8 ম্যাচ খেলেছেন, তিনি মাত্র 102 রান করেছেন, মাত্র 14.57 তার অ্যাভারেজ, যদিও তাকে আমরা এই ডিপিএল এ দেখেছি মিডিয়াম পেস করতে, তিনি 8 ম্যাচে 10 উইকেট পেয়েছেন, কিন্তু তার কাছ থেকে সবচেয়ে বেশি যেটা এক্সপেক্টেড, তার কাছ থেকে যে ব্যাটিংয়ের যে ভরসাটুকু হচ্ছে গিয়ে মোহামেডান এক্সপেক্ট করেছিল, তিনি কিন্তু তার কোনটুকুই হচ্ছে গিয়ে পূরণ করতে পারেনি। সাথে সাথে প্রথম 8 ম্যাচে যিনি ক্যাপ্টেন্সি করেছেন শুভাগত হোম, তিনিও কিন্তু হচ্ছে গিয়ে খুবই বাজে পারফরমেন্স করেছেন, টিমকে কোনোভাবেই হচ্ছে কি সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি। টিমে আরেকজন যে স্টার পারফর্মার ছিলেন মাহমুদুল্লাহ, তিনি 7 ম্যাচ খেলেছেন, তিনি কিন্তু 32.85 গড়ে যদিও তিনি কিছু ক্রুশাল ইনিংস খেলেছেন, তারপরেও কিন্তু তিনি মাত্র 230 রানই করেছেন। মোহাম্মদ হাফিজ, যাকে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছিল, তিনিও কিন্তু হচ্ছে গিয়ে সেই আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি পরবর্তী 2 ম্যাচে। কুশল মেন্ডিস, তাকে শ্রীলঙ্কা থেকে উড়িয়ে আনা হয়, তিনি কিন্তু একটি সেঞ্চুরি করেছেন। এবং কুশল মেন্ডিস যে 2টি ম্যাচ খেলেছেন, সেই 2টি ম্যাচ কিন্তু হচ্ছে গিয়ে মোহামেডান জিততে সমর্থ হয়। মোহামেডানের পক্ষে সবচেয়ে ভালো পারফরমেন্স কিন্তু করেছিলেন হচ্ছে নাসমুল হাসান অপু এবং হচ্ছে কি রনি তালুকদার। রনি তালুকদার 10 ম্যাচে 327 রান করেন, 29 রান করেন, এবং নাজমুল ইসলাম অপু, তিনি কিন্তু হচ্ছে 10 ম্যাচে 17 উইকেট নেন। আমার মোহামেডানের সবচেয়ে বড় যে সমস্যাটি মনে হচ্ছে, সেটি হচ্ছে গিয়ে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে গিয়ে এনাফ ব্যাকআপ প্লেয়ারদের না থাকা এবং ব্যাকআপ প্লেয়ারদের আশানুরূপ পারফরমেন্স না করা। এটা সম্ভবত হচ্ছে গিয়ে মোহামেডানের খারাপ লাকি বলতে হবে, কারণ তারা যে টিম বানিয়েছিল সে টিম কিন্তু হচ্ছে গিয়ে যদিও যদি চ্যাম্পিয়নও না হয় তাহলে অন্তত সুপার লিগ খেলার কিন্তু তারা অবশ্যই দাবিদার ছিল, কিন্তু যারা টিমে প্লেয়ার ছিলেন তারা কিন্তু হচ্ছে গিয়ে পারফর্ম করতে ব্যর্থ হন, যে কারণেই হচ্ছে গিয়ে মোহাম্মদান এই সুপার লিগ খেলতে পারছে না বলে আমার মনে হয়।
আমরা যদি এখন মুদ্রার অপর পিঠটা দেখি, অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে যে দলটা গ্রুপ পর্ব শেষ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, তাদের দলের দিকে যদি তাকাই, ক্যাপ্টেন ছিলেন ইমরুল কায়েস, তিনি দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দেওয়া যেটি বলে সেটি আসলে করেছেন। তিনি বেশ ভালো ফর্মে ছিলেন পুরো টুর্নামেন্ট জুড়েই, দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। এবং তাদের টপ পারফর্মারদের দিকে যদি আমরা দেখি, ব্যাটিংয়ে সাইফ হাসান, রবিউল ইসলাম রবি, সৈকত আলী, অথবা বোলিংয়ে পারভেজ রাসুল, যিনি ইন্ডিয়ান প্লেয়ার, পাশাপাশি বাংলাদেশিদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, সান্দামুল ইসলাম, তারা কিন্তু কেউই খুব বড় নাম না, কিন্তু তারা প্রত্যেকে কিন্তু মানে দলকে তাদের নিজ নিজ রোল থেকে কিন্তু তাদের দায়িত্বটুকু খুব সুন্দরভাবে পালন করেছে। এবং এখানে আমি আরেকটা ব্যাপারও তুলে ধরবো, যেটা হচ্ছে ইমরুল কায়েসের ক্যাপ্টেন্সি। আমরা কিন্তু ঘরোয়া ক্রিকেটে তাকে দেখেছি, তিনি কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল ক্যাপ্টেনদের তালিকা করলে কিন্তু তাকে রাখতেই হবে। বিপিএল বলি বা এবারে ডিপিএল, তিনি কিন্তু তার ক্যাপ্টেন্সি দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন। তো এই যে আমরা যে মোহামেডানের কথা বললাম, তাদের দলে অনেক স্টার ছিল বা তারা জাতীয় দলের বড় বড় প্লেয়ারদের দলে ভিড়িয়েছিল, যাদের অনেকের সার্ভিস অবশ্য তারা পায়নি। অন্যদিক থেকে শেখ জামাল কিন্তু অপেক্ষাকৃত তরুণদের নিয়ে দল গড়েই মানে তাদের থেকে একটা বেশ ভালো পারফরমেন্স পেয়েছে। এখানে ইমরুল কায়েসের ক্যাপ্টেন্সিকেও ক্রেডিট দিতে হবে, পাশাপাশি তাদের টিম ম্যানেজমেন্টের যে থিঙ্কিং সেটাকেও বাহবা দিতে হবে। তারা তরুণদের উপর যথেষ্ট ভরসা রেখেছিল এবং তারা সেটার প্রতিদানও দিয়েছে খুব সুন্দরভাবে। 18 এপ্রিল থেকে ডিপিএল এর সুপার লিগ এবং রেলিগেশন লিগের ম্যাচ শুরু হবে। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই স্লাইস অফ ক্রিকেট, ক্রিকেট বাজু সবখানে সব সময়।